বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন pashtoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/pashtoday bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যস্থতাকারীর মাধ্যমে হুদিবাদ ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে, সতর্কতার সঙ্গে এগুচ্ছেন হামাস নেতারা। গাজার সমর্থনে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে পর্যন্ত 479টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন, জানালেন আনসারুল্লাহর মহাসচিব। ভারতীয় পণ্য বয়কটের বিষয়ে বিএনপির আহ্বানে জনগণ সাড়া দেবে না বলে মন্তব্য করলেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারকে গণতন্ত্রের জন্য বিরাট আঘাত বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীর মাধ্যমে ইহুদিবাদ ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। এ সম্পর্কে হামাস নেতা ওসামা হামদান বলেছেন তাদের পক্ষ থেকে দেয়া সর্বশেষ প্রস্তাবে ছাড় দেয়া সত্ত্বেও ইহুদিবাদ ইসরায়েল এ ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। হামাসের এই পলিট ব্যুরো নেতা লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, মধ্যস্থতাকারীদের আহ্বানে সাড়া দিয়ে হামাস নিজেদের অবস্থান থেকে সরে এসেছে যাতে একটি চুক্তি সই করা যায়, কিন্তু দখলদার সরকার এ ব্যাপারে এমন নেতিবাচক জবাব দিয়েছে যা গাজাবাসী, ফিলিস্তিনি জনগণ বা প্রতিরোধ ফ্রন্টের চাহিদা বাস্তবায়ন করবে না, এমনকি তারা আগের চেয়ে পেছনে চলে গেছে বলেও মন্তব্য করেন এই নেতা। দোহায় বর্তমানে মিশর, কাতার ও মার্কিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা চলছে। ওসামা হামদান আরও বলেন, ইসরায়েল আসলে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে এবং একে একটি অচল অবস্থার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন, গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা পূর্ব পরিকল্পিত, প্রতিনিয়ত সেখানে ইসরায়েলের চরম বর্বরতা প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব। বৃহস্পতিবার রাতে তিনি আরও বলেছেন, ইসরায়েলের হত্যা ও নৃশংসতার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা, এবং এই নীতির কারণে আমেরিকার নৈতিক অবক্ষয়ের বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে। মানবতার বিরুদ্ধে তাদের অবস্থানও এখন সবার কাছে সুস্পষ্ট। ইহুদিবাদীদেরকে গোটা মানবতার জন্য বিপদ হিসেবে উল্লেখ করে ইয়েমেনের আনসারুল্লাহর মহাসচিব বলেন, যারা ইহুদিবাদী তাদেরকে এমনভাবে ছোটবেলা থেকেই শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা মুসলমান হত্যার জন্য মরিয়া হয়ে থাকে। মুসলিম ফিলিস্তিনি জাতির প্রতি ইয়েমেনের সরকার ও জনগণের সমর্থনের প্রতি ইঙ্গিত করে আনসারুল্লাহ নেতা বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজার সমর্থনে ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ পর্যন্ত 479টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। বিশ্বের দখলদার ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করেছেন লেবাননের সংস্কৃতি মন্ত্রীর উপদেষ্টা রনি আলফা। তিনি গতকাল তেহরানে 31তম আন্তর্জাতিক কোরআন মেলার অবকাশে সাংবাদিকদের বলেন, প্রতিরোধ ও মানবাধিকারের ক্ষেত্রে ইরান একটি অগ্রগামী দেশ। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরান প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইরানের মতো অন্য সবার উচিত গাজা ও দক্ষিণ লেবাননের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গত বুধবার ফার্সি নববর্ষ বা নৌরুজ উপলক্ষে তেহরানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলোজমা খামেনি বলেছেন, এই অঞ্চলে দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর অস্তিত্বটাই একটা বড় জুলুম, এর সমাপ্তি ঘটাতে হবে। তিনি আরো বলেন, যারাই ইসলাম, মানবিকতা ও ন্যায়ের পথের এই জিহাদে সামিল হবে তাদের প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে এবং আল্লাহর রহমতে লক্ষ্য অর্জিত হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তবে জনগণ তাদের ডাকে সাড়া দেবে না। আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার দুরভি সন্ধি বিএনপির মানসিক বৈকল্যেরই বহিঃপ্রকাশ। তাদের ভারতীয় পণ্য বয়কটের ডাক দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, দেশের জনগণ তাদেরকেই বয়কট করবে বলে তিনি মন্তব্য করেন। সেতুমন্ত্রী আরো বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, উগ্র মানসিকতা সম্পন্ন অবিবেচক হলে, কতটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলে। বঙ্গবন্ধু হত্যার পর 21 বছর ভারতের সাথে বৈরী সম্পর্ক বাংলাদেশেরই জন্য ক্ষতি ডেকে এনেছে বলে মন্তব্য করেন বাংলাদেশের সেতুমন্ত্রী। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের শাসনহীন বাংলাদেশে নিরপরাধ মানুষরা সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দেশের সকল মানুষ। আজ এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মী বৃহস্পতিবার শেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, রোজার প্রাক্কালে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন চড়া মূল্যে যখন মানুষ চোখে অন্ধকার দেখছে, তখন অবৈধ আওয়ামী লীগ সরকার, বিএনপি সহ বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিত্য নতুন মিথ্যা মামলায় আটক সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরিণের হিড়িক অব্যাহত রেখেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে এ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও লিখেছেন, কেজরিওয়ালের স্ত্রী সুনিতার সঙ্গেও তার কথা হয়েছে। এছাড়াও কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার নির্বাচন কমিশনের কাছে যাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের দুইজন। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, জনতার ভোটে নির্বাচিত বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে, তারা গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু যাদের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের অভিযোগ রয়েছে তারা বিজেপিতে গিয়ে দিব্যি নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। এটা গণতন্ত্রের ওপর বিরাট আঘাত। জনতার ভোটে নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারিতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। পাইপলাইনের মাধ্যমে ইরানের গ্যাস প্রতিবেশী পাকিস্তানে রপ্তানির সরাসরি বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেছেন, ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন বা আইপি প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করার জন্য ওয়াশিংটন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বিশেষ করে আইপি গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগের মধ্যে রয়েছে। এ বিষয়ে ওয়াশিংটন ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান ডোনাল্ড লু। এই বিশাল প্রকল্পের অর্থায়ন পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরে লু বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিতে গভীর দৃষ্টি রেখেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় দেশটির কাছ থেকে গ্যাস কেনার ব্যাপারে পাকিস্তান আমেরিকার কাছে কোনো ছাড় চায়নি। এ কারণে আমরা ইসলামাবাদকে এ কাজে বিরত রাখার চেষ্টা চালিয়ে যাব। সিরিয়ার উপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে ইরান। সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেওয়ার ১৩তম বার্ষিকীতে এ আহ্বান জানাল তেহরান। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় রক্তক্ষয়ী সহিংসতা ও গৃহযুদ্ধ চাপিয়ে দিয়েছিল পাশ্চাত্য ও তার আঞ্চলিক কিছু দেশর। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, বিগত ১৩ বছর ধরে সিরিয়ার জনগণ অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছে এবং দেশটির সংঘাত গোটা অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, ২০১১ সালে ওই সংঘাত শুরু হওয়ার পর থেকে সুনির্দিষ্ট কিছু দেশ সিরিয়ায় সামরিক উপায়ে তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের চেষ্টা চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার একটি ঘোষণা। আগামী ৩১ মার্চ রোববার থেকে আমাদের অনুষ্ঠানের মিটার ব্যান্ড ও ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৯৪৫ কিলোহার্টজে, আর নৈশ অধিবেশন শোনা যাবে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৬৪০ কিলোহার্টজে। ঘোষণাটি শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ নয়, বরং এটি পশ্চিমা সভ্যতা টিকিয়ে রাখার যুদ্ধ। তার এই বক্তব্যের তাৎপর্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
কয়েক শতাব্দী ধরে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলমানদের উপর তাদের হামলা ও আগ্রাসনের ন্যায্যতা ও বৈধতা প্রমাণের জন্য ইসলাম ধর্মকে একটি সহিংস ধর্ম হিসেবে চিত্রিত করার চেষ্টা করে আসছে। মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত ক্রুসেড যুদ্ধ থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য পর্যন্ত পাশ্চাত্যের আগ্রাসনের নানা ঘটনাবলী এবং এখন গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে তার পেছনে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যুক্তি হচ্ছে, তারা মনে করে ইসলাম পশ্চিমা সভ্যতার জন্য হুমকি। এই চিন্তার কারণেই দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ 2023 সালের 6 ডিসেম্বর একটি সাক্ষাৎকারে গাজায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ নয়, বরং এটি পশ্চিমা সভ্যতা টিকিয়ে রাখার যুদ্ধ। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক নীতি বা দৃষ্টিভঙ্গির পক্ষে যায় যা সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় এবং যা একটি ঐতিহাসিক বাস্তবতা উপেক্ষা করার সামিল। এটা এমন এক দৃষ্টিভঙ্গি যা আমেরিকা, ইউরোপ ও ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনকে আরো জোরদার করবে এবং ফিলিস্তিনিদেরকে নিজ মাতৃভূমি থেকে সমূলে উৎখাত করে তাদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। এই দৃষ্টিভঙ্গির আলোকে পশ্চিমের কণ্ঠস্বর ছাড়া আর অন্য কারো বক্তব্য শোনার অধিকার কারো থাকবে না। অর্থাৎ ফিলিস্তিন ইস্যুতে কেবল পশ্চিমারাই তাদের ইচ্ছে মতো কথাবার্তা বলবে, ব্যাখ্যা বিশ্লেষণ দেবে এবং তারা যা বলবে তাই সকলকে বিশ্বাস করতে হবে। গত বছর 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরায়েল গাজা উপত্যকা এবং জর্দান নদীর পশ্চিম তীরে ব্যাপক হামলা শুরু করে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত 31,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং 74,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। 1917 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির সহায়তায় জমি দখল ও হত্যাযজ্ঞের মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের গোড়াপত্তন করা হয় এবং 1948 সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব পাকাপোক্ত করতে ফিলিস্তিনিদের সমস্ত ভূমি দখলের জন্য পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয় এবং এই ধারা এখনো অব্যাহত রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক persetoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/persetodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে থাকছে একটি নতুন খবর। যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যস্থতাকারীর মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে, সতর্কতার সঙ্গে এগুচ্ছেন হামাস নেতারা। গাজার সমর্থনে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে পর্যন্ত 479টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন, জানালেন আনসারুল্লাহর মহাসচিব। ভারতীয় পণ্য বয়কটের বিষয়ে বিএনপির আহ্বানে জনগণ সাড়া দেবে না বলে মন্তব্য করলেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারকে গণতন্ত্রের জন্য বিরাট আঘাত বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন খবর। ফ্রান্সের সেনাপ্রধান জেনারেল থিয়েরি বাখার্ড রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, পাশ্চাত্য ইউক্রেনকে শুধুমাত্র অস্ত্র সরবরাহ করে বসে থাকবে এমনটি ভাবা মস্কোর উচিত হবে না। তিনি গতকাল রাজনৈতিক ইস্যুতে এই বিরল মন্তব্য করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ফরাসি সেনাপ্রধান বলেন, ইউক্রেন যুদ্ধ কেবল তখনই বন্ধ হবে যখন রাশিয়া হামলা বন্ধ করবে। গাজার খবর প্রকাশের ক্ষেত্রে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের ধোঁকাবাজির সমালোচনা করেছেন ইরানের প্রখ্যাত সাংবাদিক এলহাম আবেদিনী। তিনি এক্স পেজে লিখেছেন, নিউইয়র্ক টাইমসের ছবিসহ শিরোনাম কেন আরও সাহায্য গাজায় পৌঁছায় না, তাদের ছবি ও শিরোনাম দেখে বোঝার উপায় নেই যে গাজা অবরুদ্ধ এবং সেখানে সাহায্য পৌঁছানোকে কতটা কঠিন করে রাখা হয়েছে। কেউ যদি পুরো খবরটি না পড়ে এবং শুধু শিরোনাম পড়ে, তাহলে এই পাঠক গাজা পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করবে না। শ্রোতা বন্ধুরা, এখন শুনুন পরবর্তী আলোচনা।
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার একাদশ পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র রমজানে আত্মশুদ্ধির বিষয়ে আমরা পবিত্র কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন সম্পর্কে কথা বলেছি গত পর্বে। কুরআন তেলাওয়াতের পাশাপাশি আয়াতগুলোর অর্থ, শানে নজুল বা নাজিল হওয়ার পটভূমি ও আয়াতগুলোর ব্যাখ্যা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করাই হচ্ছে অধ্যয়ন। গভীর রাতে কুরআন অধ্যয়নের রয়েছে বিশেষ গুরুত্ব। এ সম্পর্কে সূরা মুজাম্মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়ে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দলনের সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। একই সুরায় এটাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে দিনের বেলায় মানুষের কর্মব্যস্ততা বেশি থাকে, তাই একাগ্রচিত্তে কোরআন অধ্যয়নের জন্য ও আল্লাহ স্মরণ বা ইবাদতের জন্য গভীর রাতই বেশি উপযোগী। বিশ্বনবীর পবিত্র হাদিস ও উপদেশ বাণীও বেশি বেশি জানা মুসলমানদের আত্মশুদ্ধির জন্য জরুরি। আজ আমরা মহানবীর বেশ কিছু উপদেশ তুলে ধরব। এই উপদেশগুলো তিনি বলেছিলেন তাঁর সবচেয়ে প্রিয় ছাত্র ও সঙ্গী আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালামকে সম্বোধন করে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, ইয়াকিন তথা অবিচল বিশ্বাসের একটি চিহ্ন হল আল্লাহকে রাগিয়ে কাউকে খুশি করবে না, আর আল্লাহর দানের জন্য অন্য কারো প্রশংসা করবে না, আর আল্লাহ যা তোমাকে দেননি সেজন্য কাউকে তিরস্কার করবে না, কারণ কোনো লোভী লোভ জীবিকা আনতে পারে না, আবার কোনো অনিষ্টকামীর অপছন্দ তা রুখতে পারে না। নিশ্চয়ই মহান আল্লাহ নিজ প্রজ্ঞা ও মর্যাদায় আনন্দ এবং খুশিকে ইয়াকিনের মধ্যে রেখেছেন, আর দুঃখ এবং কষ্টকে রেখেছেন সন্দেহ আর ক্রোধের মধ্যে।
বিশ্বনবী আরও বলেছেন, হে আলী, আসলে মূর্খতার চেয়ে দারিদ্র আর কিছু নেই, আর বিচক্ষণতার চেয়ে ফলদায়ক কোনো সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তার মতো কোনো বুদ্ধিবৃত্তি নেই, সচ্চরিত্রের মতো কোনো বংশ পরিচয় নেই, আর চিন্তার মতো কোনো ইবাদত নেই। মহানবী আরও বলেছেন, হে আলী, কথার রোগ হল মিথ্যা, আর জ্ঞানের রোগ বিস্মৃতি, ইবাদতের রোগ অলসতা, দানের রোগ করুণা দেখানো ও এজন্যে গর্ব করা, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার, আর বংশের রোগ বড়াই। হে আলী, সত্যের উপর থাকবে, তোমার মুখ দিয়ে যেন কখনো মিথ্যা বের না হয়, কখনো বিশ্বাসে ঘাতকতার দুঃসাহস করো না, আল্লাহকে এমনভাবে ভয় করো যেন তুমি তাকে দেখছো, তোমার জানমালকে ধর্মের জন্য উৎসর্গ করো, নানা সদ্গুণ অর্জন করো ও সেগুলোকে কাজে লাগাও, আর অসৎ চরিত্রের সঙ্গ বর্জন করো।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আলী, আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ তিনটি। যে ব্যক্তি আল্লাহর নির্দেশিত ফরজ কাজগুলো পালন করে সে হলো সবচেয়ে আবেদ, আর যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে চলে সে হলো সবচেয়ে সংযমী, আর যে ব্যক্তি আল্লাহর বরাদ্দকৃত জীবিকায় তুষ্ট থাকে সে হলো সবচেয়ে সামর্থ্যবান। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, তিনটি কাজ উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে, আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে। হে আলী, পরিত্রাণকারী কাজ তিনটি তোমার জিহ্বাকে সংযত রাখবে, তোমার ভুলের জন্য কাঁদবে, আর ফিতনার সময় নিজ ঘরে থাকবে। হে আলী, কাজের মধ্যে শীর্ষস্থানীয় তিনটি, লোকজনের সঙ্গে ন্যায্য আচরণ করবে, আল্লাহর কারণে তোমার ভাইয়ের সাথে সমান হবে ও সব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুহাম্মদ মুনির হুসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
ইমাম সাদেক আলাইহিস সালাম বলেছেন, ছয়ই রমজান তৌরাত, বারোই রমজান ইঞ্জিল, আঠারোই রমজান জবুর এবং লাইলাতুল কদর অর্থাৎ মহিমা রজনীতে কোরআন অবতীর্ণ হয়েছে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, আল্লাহর সৌন্দর্য তিনটি বিষয়ে। যে ব্যক্তি আল্লাহর কারণে তার মুমিন ভাইয়ের সাক্ষাতে গমন করে অর্থাৎ সে আল্লাহর জিয়ারতকারী, আর আল্লাহর জিয়ারতকারীর সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য, তাই সে যা কামনা করে তিনি তা দান করেন। যে ব্যক্তি নামাজ পড়ে এরপর দোয়া দরুদ ও মোনাজাতে অতিবাহিত করে পরবর্তী নামাজ পর্যন্ত, অতএব সে আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমানের সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। আর হজ এবং ওমরা এ দুটি হল আল্লাহর কাছে দূতের আগমন, আর দূতের মর্যাদা রক্ষার কর্তব্য আল্লাহরই। হে আলী, তিনটি কাজের সওয়াব দুনিয়া ও আখেরাতে বিস্তৃত, হজ যা দারিদ্র দূর করে, সৎকা যা বিপদ থেকে রক্ষা করে, আর আত্মীয়ের সম্পর্ক জোড়া লাগানো যা আয়ু বৃদ্ধি করে। হে আলী, তিনটি জিনিস রয়েছে যা কোনো ব্যক্তির মধ্যে না থাকলে তার কর্ম সফল হয় না। আত্মসংযম যা তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচায়, বিদ্যা যা তাকে নির্বুদ্ধিতার অজ্ঞতা থেকে রক্ষা করে, আর বুদ্ধিমত্তা যা দিয়ে মানুষের সাথে সে মানিয়ে চলবে।
তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ ১১তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও, আর অন্যায় ও নাফরমানিকে অপছন্দনীয় করো। তোমার অনুগ্রহের ওসিলায় আমার জন্যে তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও, হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।
اللهم حبب إلي فيها الإحسان وكره إلي فيها الفسوق والعصيان وحرم علي فيها السخط والنيران
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক নতুন ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সুবাদে মানব সমাজ প্রবেশ করেছে নতুন এক জগতে, এর নাম ভার্চুয়াল জগৎ। বাস্তব জগতের সঙ্গে অবিচ্ছিন্ন সংযোগের মধ্য দিয়ে এ জগৎ সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। এর ফলে আরও গতিময় হয়ে উঠছে মানব জীবন। ইন্টারনেট কেন্দ্রিক এ জগতে সময়ের সীমাবদ্ধতা নেই, রাত দিনের বিভাজন নেই। সত্যিকার অর্থেই ভার্চুয়াল জগৎ স্থান ও সময়ের প্রচলিত ধারণাকে পাল্টে দিচ্ছে। এই জগতের কল্যাণে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপিত হচ্ছে নিমেষেই, এক সময় যা ছিল অকল্পনীয়। এসব কারণে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে আর পুরনো মানদণ্ড ও কাঠামোর ভিত্তিতে মূল্যায়ন করা সম্ভব নয়। তবে ভার্চুয়াল জগৎ নানা সুযোগ ও সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি বিভিন্ন সংকটেরও জন্ম দিয়েছে। নানা বৈশিষ্ট্যের কারণে যোগাযোগের ধরন ও মডেলে পরিবর্তন এসেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো মানুষের বাস্তব জীবনে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে।
ইন্টারনেটের উপর নির্ভরতার কারণে মানুষের আচার আচরণেও পরিবর্তন আসছে। এই পরিবর্তন কখনো ইতিবাচক, কখনো আবার নেতিবাচক। সাধারণ জ্ঞান অর্জন যেমন সহজ হয়েছে, তেমনি সহজে অপরাধে জড়িয়ে পড়ার পথও খুলে গেছে। যোগাযোগ হয়ে পড়েছে যন্ত্রকেন্দ্রিক। বলা হয়ে থাকে অনেকেই একসঙ্গে বসবাস করলেও তথ্য আদান প্রদান করেন যন্ত্রের মাধ্যমে। এর ফলে মাধ্যমবিহীন যোগাযোগ ও সম্পর্ক ক্রমেই হ্রাস পাচ্ছে। ভার্চুয়াল জগতের একটি আকর্ষণীয় দিক হল এখানে বাস্তবিক অর্থে কোনো বিধি নিষেধের তোয়াক্কা করতে হয় না। প্রয়োজনে নিজের পরিচয় গোপন রেখেই সব কাজ চালিয়ে নেওয়া যায়। কোনো প্রতিষ্ঠান বা সরকার নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা আরোপ করলেও বিকল্প প্রযুক্তির মাধ্যমে তা এড়িয়ে যাওয়াও সম্ভব হয় এই জগতে। তবে বাস্তবতা হল ভার্চুয়াল জগতে একজন ব্যবহারকারী যে স্বাধীনতা ভোগ করেন তা আসলে প্রকৃত কোনো স্বাধীনতা নয়। এর মধ্য দিয়ে একজন ইউজার কেবল মনস্তাত্ত্বিক দিক দিয়ে স্বস্তি লাভ করতে সক্ষম হন।
ভার্চুয়াল জগৎ হচ্ছে এমন এক জগৎ যেখানে মানুষে মানুষে সংযোগ ঘটে কম্পিউটার, মোবাইল তথা যন্ত্রের সহযোগিতায়। ভার্চুয়াল ওয়ার্ল্ড বা ভার্চুয়াল জগৎ পরিভাষাটি প্রথমবার ব্যবহার করেন উইলিয়াম গিবসন। তিনি হচ্ছেন সায়েন্স ফিকশনের বিখ্যাত লেখক। মানুষে মানুষে যে যোগাযোগ ও লেনদেন তা বাস্তব জগতের বিপরীতে বিশ্বজনীন, এবং এখানে একজন ব্যক্তি পরিচয় গোপন রাখতে পারে, এই জগতের নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সে সম্পর্কে একটু চিন্তা করলেই এই বাস্তবতা উপলব্ধি করা সম্ভব। বিশ্বের নানা প্রান্ত থেকে কোটি কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল ও চ্যাট রুমের মাধ্যমে ভার্চুয়াল জগতে তৎপরতা চালান।
ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া হচ্ছে ভার্চুয়াল জগতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেখানে একই সঙ্গে পরস্পরকে দেখা যায়, কথা বলা যায়, লিখে বা না লিখে ভাব প্রকাশ করা যায়। রেডিও, টিভি ও পত্রপত্রিকার মতো গণমাধ্যমে যা এত ব্যাপকভাবে সম্ভব নয়। বিশ্বায়নের যুগে এই জগতে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। তথ্য ও যোগাযোগ সংক্রান্ত প্রযুক্তির সহযোগিতায় এসব ঘটনা ঘটছে। ভার্চুয়াল জগৎ মানুষের সামনে এমন সব দিগন্ত খুলে দিয়েছে যা জ্ঞান ও বিজ্ঞানের উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগানো সম্ভব। ভার্চুয়াল জগতের নানা ইতিবাচক দিক থাকলেও এর বিপদের মাত্রাও কম নয়। এই জগতে তৎপর সব শ্রেণীর মানুষেরই বিপদে পড়ার আশঙ্কা রয়েছে, কারণ বাস্তব জগতের মতো ভার্চুয়াল জগতেও তৎপর রয়েছে নানা পর্যায়ের অপরাধী, যারা ভালো মানুষের ছদ্মবেশে প্রতিনিয়ত মানুষের ক্ষতি করে যাচ্ছে, কখনো হাতিয়ে নিচ্ছে মানুষের সর্বস্ব। অনেক দুষ্টু স্বভাবের পুরুষ নারীর নাম ব্যবহার করে সরল মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে ধোঁকা দিচ্ছে।
উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে ভার্চুয়াল জগতের প্রভাব ভিন্ন ভিন্ন। অনুন্নত দেশগুলো অন্যের উপর প্রভাব ফেলতে খুব একটা সক্ষম নয়, তবে এসব দেশ বেশিরভাগ ক্ষেত্রেই উন্নত দেশগুলোর মাধ্যমে প্রভাবিত হয়। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি উদ্বেগের সৃষ্টি করেছে তা হল ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের কারণে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, পারস্পরিক ঘনিষ্ঠতা বিনষ্ট হচ্ছে। বর্তমানে যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা হল তরুণ বয়সীরা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়ে মোবাইলের মাধ্যমে ভার্চুয়াল জগতে সময় ব্যয় করাকে বেশি পছন্দ করে। এর ফলে পারিবারিক আড্ডায় বসার প্রবণতা কমে গেছে। শুধু তাই নয়, ভার্চুয়াল জগৎ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। ভারতের বেঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সের গবেষকদের এক গবেষণায় দেখা গেছে, অত্যধিক পরিমাণে ইন্টারনেট ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে মানুষের ঘুমের সময়, আর সেই সময়টা আবার ফেলে দেওয়ার মতো নয়। সোশ্যাল সাইটের নেশা প্রতিদিন গড়ে কেড়ে নিচ্ছে এক একজন ইউজারের 100 মিনিটের ঘুম, আর এই ঘটনা ঘটছে তাদের অজান্তেই।
ওই গবেষণায় আরও দেখা গেছে, ইন্টারনেটের নেশার কারণে ঘুম থেকে উঠতেও এক একজনের গড়ে দেরি হয় প্রায় 90 মিনিট। চিকিৎসকদের মতে এভাবে দীর্ঘদিন ঘুমের সমস্যা চলতে থাকলে দেখা দিতে পারে হৃদরোগ এবং অ্যাংজাইটির সমস্যা। এর আগে 2015 সালের এক গবেষণায় দেখা গেছে, যেসব কম বয়সী রোগী হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় তাদের 90% পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারেন না। এর ফলে এটা স্পষ্ট যে ভার্চুয়াল জগৎ আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে প্রভাব ফেলছে। ভার্চুয়াল জগৎ আমাদের জন্য যেমন নানা সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে, ঠিক তেমনি বাড়িয়ে দিয়েছে বিপদের আশঙ্কা। একটু অসতর্কতা বা অসচেতনতা বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
তো শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও বিপদ শীর্ষক নতুন ধারাবাহিক আয়োজনের আজকের আসর এখানেই শেষ করছি।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান। শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক নতুন ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
ইউনেস্কোর উদ্যোগে চলতি 2022 সালে সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস। বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে এই দিবস পালনের বিশেষ গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে ইরানও এই দিবস পালন করে থাকে এবং এই দেশটিও জ্ঞান গবেষণায় পিছিয়ে নেই। তবে এক্ষেত্রে ইরানের বিশেষ ঐতিহ্য রয়েছে। ইরানে বহু জ্ঞানী, গুণী, মনীষী ও বিজ্ঞানীর জন্ম হয়েছে এবং এক্ষেত্রে দেশটির ইতিহাস অনেক পুরানো। জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক নতুন ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা ইরানে জ্ঞান বিজ্ঞান চর্চার ইতিহাস, বিজ্ঞানীদের ঐতিহ্য, তাদের নানা কর্মকাণ্ড, অবদান ও জীবনী নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।
মানব সমাজের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা বা গুরুত্বের বিষয়টি কারো কাছে অজানা নয়। এ কারণে রসায়ন, পদার্থ ও গণিত শাস্ত্র নিয়ে গবেষণার প্রতি মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। শিক্ষাঙ্গনের বিভিন্ন স্তরে এসব বিষয়ে পড়াশোনা ও গবেষণার ব্যবস্থা করা হয়েছে। এসব গবেষণা কেন্দ্রে বিজ্ঞানের বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়। ইউনেস্কো প্রতি বছর টেকসই উন্নয়নে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস পালনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে মানুষ মৌলিক বিজ্ঞান অর্থাৎ পদার্থ, রসায়ন, গণিত, ভূগোল, পরিবেশ ও জীববিদ্যা, পরিসংখ্যান, জেনেটিক বা বংশগতিবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে আগ্রহী হয়ে ওঠে। মৌলিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্র প্রস্তুত করা, বিজ্ঞানীদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় ঘটানো, সমাজের মানুষের কাছে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা এবং বিভিন্ন দেশে মৌলিক বিজ্ঞানের অগ্রগতি পর্যালোচনা করা ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন এবারের ইউনেস্কোর ঘোষিত বিজ্ঞান দিবসের অন্যতম লক্ষ্য।
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেসিক সায়েন্স বা মৌলিক বিজ্ঞান। উদাহরণস্বরূপ, বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য, প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের কথা উল্লেখ করা যায় যাতে মানুষ উপকৃত হতে পারে। একই সাথে সবার উচিত বিশ্বের কোটি কোটি মানুষের টিকে থাকার জন্য এসব ক্ষেত্রে গবেষণার গুরুত্ব উপলব্ধি করা। বাস্তবতা হচ্ছে মৌলিক বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষ সাধনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কিনা নতুন নতুন আবিষ্কারে সহায়ক। ইরানে বৈজ্ঞানিক উৎপাদন ও অগ্রগতির ইতিহাস জানতে হলে অতীতের সোনালী দিনগুলোর দিকে ফিরে যেতে হবে। এছাড়া গত শতাব্দীতে বিজ্ঞান, গবেষণা ও আধ্যাত্মিকতার কারণে ইরান বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিল। এমনকি সাহিত্য অঙ্গনেও ইরানের খ্যাতি দুনিয়া জোড়া। ইরানের বিখ্যাত কবি রুদাকির কবিতা ও সাহিত্য থেকে জ্ঞানচর্চা ও গবেষণার গুরুত্ব ফুটে উঠেছে। তিনি বলেন, তুমি যদি জ্ঞানচর্চা করো তাহলে মহাকাশের বহু রহস্য তোমার কাছে উন্মোচিত হবে। ইসলাম ধর্মেও জ্ঞানচর্চা ও লেখাপড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সুদূর অতীত থেকে বর্তমান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান চলমান। এই ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন।
বৃহত্তর ইরানের বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে শিল্প, সংস্কৃতি ও বিজ্ঞানের সকল ক্ষেত্রে অসামান্য অবদান চোখে পড়ার মতো। ভূ রাজনৈতিক দিক থেকে বিশেষ অবস্থানের কারণে ইরান বহুবার বহিঃশক্তির মাধ্যমে হামলার শিকার হয়েছে, কিন্তু শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বাইরের কোনো শক্তি ইরানে প্রভাব বিস্তার করতে পারেনি। বরং আক্রমণকারীরাই ইরানের সমৃদ্ধ সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে। এ কারণে কথাবার্তা ও আচরণের ক্ষেত্রে অনেক আদব কায়দা, সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সৌজন্যমূলক অনেক শব্দের ব্যবহার এবং ইরানের সাংস্কৃতিক প্রভাব লক্ষ্য করা যায় অন্যান্য জাতির সংস্কৃতিতে। প্রাচীন ইরান তথা ইসলামের প্রাথমিক যুগে জ্ঞানবিজ্ঞানের সূতিকাগার হিসেবে বিশ্বজুড়ে এদেশটির খ্যাতি ছিল। আজকের যুগে চিকিৎসাশাস্ত্র, গণিত, দর্শন, বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে যেসব উন্নয়ন ও অগ্রগতি আমরা লক্ষ্য করছি, তার পেছনে সে সময়কার ইরানি মনীষীদের বিরাট অবদান রয়েছে। এ প্রসঙ্গে রসায়ন ও আলজেব্রা শাস্ত্রে ইরানি মনীষীদের অবদানের কথা উল্লেখ করা যায়।
উদাহরণস্বরূপ ইরানের খ্যাতনামা মনীষী মুসা আল খওয়ারিজমির কথা উল্লেখ করা যায়, যিনি অ্যালগোরিদম বা বীজগণিত তথা অ্যালজেব্রার জনক ছিলেন। তিনি প্রথম তার একটি বইয়ে এই অ্যালজেব্রার নাম উল্লেখ করেন। বইটির নাম হল আল জাবর ওয়াল মোকাবিলা। তিনি ভারতীয় ও পার্সিয়ান হিসাব গ্রহণ বা গণনা পদ্ধতির মিশ্রণ ঘটিয়ে নতুন একটি গণনা পদ্ধতি চালু করেছিলেন। এ কারণে তখনকার সময়ে ইউরোপীয়রা তাদের নিজস্ব গণনা পদ্ধতি বা যন্ত্র থেকে সরে এসে নতুন এই পদ্ধতি গ্রহণ করেছিল। তার হাতেই বীজগণিত পরে আরও সমৃদ্ধ হয়। বর্তমান যুগ পর্যন্ত গণিত বিদ্যায় যে উন্নয়ন এবং এর সহায়তায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে উন্নতি ও আবিষ্কার সম্ভব হয়েছে, তার মূলে রয়েছে আল খওয়ারিজমির উদ্ভাবিত গণিত বিষয়ক নীতিমালারই বেশি অবদান। তার রচিত বই আল জাবর ওয়াল মোকাবিলা থেকে বীজগণিতের ইংরেজি নাম আল জেব্রা উৎপত্তি লাভ করে। মুসা আল খওয়ারিজমির এই আবিষ্কার প্রাচ্য ও পাশ্চাত্যে ব্যাপকভাবে সমাদৃত হয়।
ইরানে চিকিৎসাবিদ্যা ও গবেষণার ইতিহাস অনেক পুরনো এবং এক্ষেত্রে দেশটি বেশ সমৃদ্ধ। প্রাচীন ভারত ও গ্রিসের চিকিৎসা শাস্ত্রে ইরানের ভূমিকা ছিল অনস্বীকার্য। এ প্রসঙ্গে ইরানের জান্দি শাপুর বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করা যায়। এই বিশ্ববিদ্যালয়ের পাশে ছিল একটি হাসপাতাল এবং এটি ছিল তৎকালীন সময়ের প্রথম চিকিৎসা বিষয়ক শিক্ষাকেন্দ্র। মেডিকেল তথা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগীদের চিকিৎসা সেবা দিতেন। ভারত, গ্রিস সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ইরানের জান্দি শাপুর বিশ্ববিদ্যালয়ের আসত পড়াশোনা করার জন্য। কোনো কোনো বিশেষজ্ঞ এও দাবি করতেন, ওই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি ও সাফল্যের কারণে সেখানে প্রথম হাসপাতাল ব্যবস্থা চালু হয়েছিল, যা ইরানিদের জন্য ছিল গর্বের বিষয়।
খ্রিস্টীয় দশম শতাব্দীতে ইরানের আরেক খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী, রসায়নবিদ ও দার্শনিক ছিলেন মোহাম্মদ জাকারিয়া রাজি। তিনি বিভিন্ন রোগের চিকিৎসায় বিভিন্ন রকমের ওষুধ আবিষ্কারের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। চোখ নিয়ে ব্যাপক গবেষণা করার কারণে চক্ষুরোগ চিকিৎসার পথপ্রদর্শক বলা হয়ে থাকে তাকে। চোখের রেটিনার যে 10টি লেয়ার আছে তা তিনিই প্রথম আবিষ্কার করেন। শ্রোতা বন্ধুরা, আগামী অনুষ্ঠানে আমরা ইরানের মনীষীদের অবদান সম্পর্কে আরও কথা বলব। জ্ঞানবিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে। Thank you.